exclusively on FusionBD.com.
Guasha.
ABC Radio 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শর্মী, আর আমার সঙ্গে আছে দুদুটো গল্প। যে গল্পটি প্রথম শুনবেন তার নাম হচ্ছে হরতনের গোলাম, লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে প্রথম গল্পটির প্রথম পর্ব শুনি, তারপর একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসব। আবার জানিয়ে দিচ্ছি প্রথম গল্পের নাম হরতনের গোলাম, লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়, আর পড়ে শোনাবে সেতু। আর আপনাদের সঙ্গে আছি আমি শারমিন।
তোমরা অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধহয় 13-14 হবে। বৃন্দাবন, ডাকনাম বিনু, ও ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু। এক ক্লাস পড়তাম, দিন রাত একসঙ্গেই থাকতাম। সে ছাড়া আমার কারোর সঙ্গে খেলতে বা কথা বলতে ভাল লাগত না। আমাদের কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা নতুন তাস খেলতে শিখেছি। বিনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বিনতি খেলা শিখে এসেছে। এসেই সে আমাকে ওই খেলা শিখিয়ে দিল। দুজনেই নতুন খেলি, কিন্তু বিনু দু চার বাজি খেলেই পাকা ওস্তাদ হয়ে গেল। আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতাম। কোথায় বা তার কাছে আমি জিতেছি! স্কুলের লেখাপড়ার প্রাইজে, খেলাধুলার প্রাইজে সে বরাবরই আমাকে হারিয়ে এসেছে। এমনকি নিমন্ত্রণ খেতে বসেও একদিন তাকে জিততে পারিনি। সে বারবার আমার চেয়ে বেশি পেয়েছে। এক এক সময় সন্দেহ হতো আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে অনেক বেশি করে জিতে নিল। কিন্তু এতে আমার দুঃখ ছিল না, কারণ তাকে যে আমি সত্যিই ভালোবাসতাম। রোজ সন্ধ্যার পর স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নবহতখানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে লুকিয়ে বসে তাস খেলতাম। এ ঘরটায় পুরাকালে কে থাকতো জানি না। এবারই যখন জমজমাট ছিল তখন হয়তো কর্তাদের সানাইওয়ালারা এখানে বসবাস করত। এখন এখানে দিনে রাতে কারোর পায়ের ধুলা পড়ে না, এক চুপি চুপি আমাদের ছানা। এই ঘরটা আমাদের দুই বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল। এর মধ্যে বাড়ির ভিতরকার তাড়াহুড়ো এসে বসে পারত না। আমরা দুজনে পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বেশ নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম গল গল করতে পারতাম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত। বিনু মামার বাড়ি থেকে একজোড়া তাস সংগ্রহ করে এনেছিল, বোধহয় তার মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়াটা ছিল খুবই পুরনো, ভদ্র সমাজের নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বিনুর ছোট্ট নরম হাতখানিতে সে পড়বার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে যে অনেকদিন ধরে অনেক চড়চাপড় সইতে হয়েছে সে তার চেহারা দেখলেই বোঝা যেত। কিন্তু কোনো গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্মমভাবে কাটা গিয়েছিল, কেনই বা তার বুকের উপর আঁচড় টেনা টেনে এমন ক্ষতবিক্ষত করা হয়েছে তা আমরা বুঝতে পারতাম না। এ তার কোনো পাপের শাস্তি কে জানে! তার এই জীর্ণশূন্য চেহারা দেখে আমাদের কেমন যেন মায়া করত, সেই জন্য তার উপর জোর জবরদস্তি করতে পারতাম না। তাসগুলো অতি সন্তর্পণে খেলতাম, আস্তে আস্তে তুলতাম, আস্তে আস্তে ফেলতাম, ভাজাতামও খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমালে মুড়ে তুলে রাখতাম খুব যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতাম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত হয়নি কোনোদিন। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এ বাড়িরই মানুষ ছিল, এখন তাস হয়ে গেছে। তোমরা হেসো না, এর হরতনের গোলামটিকে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদা দারোয়ান। এর ফোটাওয়ালা তাসগুলো যেন কেমন একরকমের। এক একদিন বিনুর সাথে খেলতে খেলতে প্রদীপের ঝাপসা আলোয় এর আট নওয়ালা দৌলার রঙিন ফুটকিগুলোর দিকে চেয়েছে হঠাৎ আমার চোখ কেমন ধাঁধিয়ে যেত। মনে হতো আমি তাদের ফুটকিগুলোর ফাটলের মধ্যে দিয়ে কত দূর চলে গেছি। সে যেন কত কালের, আগেকার কোনো একখানে। যারা অনেককাল আগে এখানে ছিল যেন তাদের কাছে। সেখানে কি দেখতাম কি শুনতাম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতাম। হঠাৎ বিনুর ডাকে আবার ফিরে আসতাম। সে ধমক দিয়ে বলত,
কি বসে বসে ভাবছিস, খেল না।
আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতাম, কিন্তু বুকটা কেমন ঝমঝম করতে থাকতো। মনে হতো এ নিশ্চয়ই জাদু করা তাস। বিনুকে একদিন জিজ্ঞেস করছিলাম, এই তাস দিয়ে তোর মামার বাড়িতে কারা খেলতো রে বিনু? বিনু বলেছিল,
শুনেছি ওই দাদা মশাই খুব পাকা খেলিয়েছিলেন, কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারত না। লোকে হিংসে করে বলতো যে সেটা খেলার গুণ নয়, ওনাকে তাসের গুণ, তিনি তাস গুণ করতে জানতেন, বোধ হয় এ তারই আমলের হবে।
বিনুর দাদা মশাইকে আমি চোখে দেখিনি, তার মামাদেরকে দেখতাম খুব বুড়ো। উফ, তাহলে না জেনে তিনি কত বুড়ো। এসে আদিকালের বদ্যি বুড়োর হাতের গুণ করা তাস। এ তাস ছুতে বুক ছমছম করত, কিন্তু তবু ভালোবাসতাম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলত। তাকে খেলায় জিততে পারতাম না বলে সে প্রায় হাসতে হাসতে বলত,
জানিস মল্লি, এ আমার দাদা মশাইয়ের গুণ করা তাস, এটা সাথে থাকলে কেউ আমায় জিততে পারবি না, তুইও না।
আমাদের আড্ডা ঘরের দেয়ালে গরু চোখের মতো একটা সরু কুলুঙ্গিতে ছোট্ট একটি তেলের প্রদীপ জ্বলত আমাদের বসবার কোনাটুকু আলো করে, বাকি ঘরটা অন্ধকারের আবছায় পড়ে থাকত। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারও জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত, ঘরের পাশে সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে এক ফালি সরু আলো এসে অন্ধকার গলির উপর পড়ত, ক্রমে সেটুকু অস্ত যেত। সেদিন খেলা আরম্ভ করতেই হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ভেসতে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল ও ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল। বিনু বলল,
মল্লি দরজায় জানলাগুলো বন্ধ করে দে।
আমি উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলাম। পশ্চিমের জানলাটায় হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ঝাঁকুনি দিয়ে শেক হ্যান্ড করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভিতর ঢুকিয়ে নিলাম, কিছু বুঝে উঠতে পারলাম না, বুকটা ধুকপুক করতে লাগলো। খেলতে বসেই সে বাজি জিতলাম, আশ্চর্য কাণ্ড, যা কখনো হয়নি তাই হল। বিনু অবাক, সে একটু বেশি করে মন দিয়ে খেলতে লাগলো, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন যেন সন্দেহ হল, এলোমেলো ঝড় এসে তাসের জাদুটা উড়িয়ে নিয়ে গেল নাকি। আমি ক্রমাগত জিততে লাগলাম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার কোনো বাহাদুরি নেই। প্রতিবারেই এমন তাস আসছিল যে খেলাতেই পিঠ পাওয়া যায়, কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বারবার হেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল,
আজ আমার পর্তা ভালো করলো দেখছি।
তার এই দীর্ঘশ্বাসটি আমার বুকে গিয়ে বাজল, আমি চঞ্চল হয়ে উঠলাম। আমার মন কেঁদে বলতে লাগল, আমি জিত চাই না, বিনু জিতুক। আমি ফন্দি করে বিনুকেই জিতিয়ে দেবার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আজকের ওই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। প্রতিবারই বিনু হারছে এবং হেরে গো হয়ে বসে রইল। সে রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় বড় হয়ে উঠতে দেখেছি। হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন একরকম ভাবে বিস্ফোরিত করে সে আমার দিকে চাইল, যে সে চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয় ভয় বললাম, ভাই আর খেলে কাজ নেই, চল যাই। বিনু সে কথা কানে তুলল না। ক্রমে রাত গভীর হল, মনে হল বাড়ির সবাই ঘুমিয়েছে, আমাদের এই ঘর খাওয়ার যেন ঝিম ধরেছে। এর দরজা জানলা ইট কাঠ ঘুমে ঢুলছে, প্রদীপের আলোটা থেকে থেকে কেবল হাই তুলছে। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি সাহেব বিবিদের চেহারা ঘুমে জড়িয়ে আসছে। ক্রমে মনে হল সমস্ত পৃথিবীটাই যেন ঘুমের ঝোঁকে দুলছে। হঠাৎ চটকা ভাঙল চৌধুরী বাড়ির ঘড়ির শব্দে। আমি চমকে উঠে বিনুকে জিজ্ঞেস করলাম, ও কিসের শব্দ রে বিনু? বিনু কথা বলল না, শুধু তাস থেকে চোখ তুলে কড়িকাঠের দিকে তাকালো। আর আমার মনে হল তাসের ড্যাব ড্যাবে চাহনিটা চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়িকাঠের অন্ধকার কোণে গিয়ে এটে রইল, জল জল করে চেয়ে আছে আমার দিকে। বিনুকে আমি কান্না শুরু করলাম। ভাই আমার বড় ঘুম পেয়েছে। বিনু বলল, আচ্ছা আর দুহাত খেয়াল। আমি চমকে উঠলাম তার গলা শুনে। কি গম্ভীর আওয়াজ, এ তো বিনুর গলা নয়। কে তার গলার ভিতর থেকে কথা বলছে? কোন রকমে এই দুই হাত খেলা এখন শেষ করতে পারলে বাঁচি। কোনোদিকে চোখ দেবার সাহস আমার হচ্ছিল না। ইচ্ছা হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান ঢেকে ফেলি। আমি খুব চোখের কাছে তাস এনে এক মনে খেলতে লাগলাম। সে হাত বিনু খেলেছিল রঙের নওলা, আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেবার ইচ্ছা ছিল না। কি করে লুকোলে বিনু সেটা ধরতে পারবে না সেটাই ভাবছি। বিনু বলে উঠল সেই রকম ভারী গলায় ঘর কাঁপিয়ে, গোলামটা আছে তো? ভয় হলো ধরা পড়ে গেছে। বাহাতের তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নওলার উপর ফেলতে গিয়ে দেখি সামনে নওলা নেই, বিনুও নেই। বুকটা ধক করে উঠল। এপাশ ওপাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও নেই। বউ করে মাথাটা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলাম, গা হাত পা ঝিমঝিম করতে লাগলো। ঘরের চার কোণ থেকে চারটে বিকট হাসি খিলখিল শব্দে ছুটে বেরিয়ে গেল, আর উপরে নবহাতখানা থেকে ঢাক ঢোল কাশি বাঁশি সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লাম। মনে হল আমার হাত পায়ের সমস্ত খেল যেন আলগা হয়ে গেছে। উঠে হেঁটে পালাবার আর কোনো উপায় নেই। আমার কান্না আসতে লাগল, বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাশিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো। আমি খুব চেঁচিয়ে ডাকলাম, কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভিতর দিয়ে চলে গেল, ঘুরতে ঘুরতে গো গো শব্দে। হঠাৎ মনে হল বিনু আমাকে ভয় দেখাবার জন্য এই ঘরের মধ্যে লুকিয়ে নেই তো। কিন্তু লুকাবে কোথায়, ঘর তো ফাঁকা। আসবাবের মধ্যে একটা ভাঙা আলমারি, তার পেছনে বড় জোর আঙুল পাচের জায়গা, তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবু সেখানটা একবার দেখলাম। ঘরের একোন ওকোন এধার ওধার প্রদীপ ধরে দেখলাম তন্ন তন্ন করে, কিন্তু সে কোথাও নেই। দরজার দিকে এগিয়ে দেখি যেমন খিল বন্ধ করেছিলাম ঠিক তেমনই বন্ধ আছে। তবে বিনু বাইরে গেল কেমন করে? কতক্ষণ পরে পরে কেঁদেছিলাম জানি না। যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখনও কান্নার জলে আমার চোখ ঝাপসা। রাত তখন নিশুতি, চারিদিকে নিশুন। তবে কি বিনুকে ওরা ভেলকিবাজিতে উড়িয়ে নিয়ে গেল? ভাবতে ভাবতে আমার চোখের সামনে থেকে যেন সবকিছু একে একে মুছে আসতে লাগলো। পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলাম। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভিতর দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ। এত রাত্রে এখানে অন্ধকারে বসে তাস কে খেলে? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। পশ্চিম কোণে ঘুর ঘুরতে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এর সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে, সেজন্য এদিকটায় আমরা কেউ আসতাম না। আমাদের বিশ্বাস যত রাজ্যের ভূত প্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে ঘর কন্যা করছে। শোনা যায় ঠাকুরদাদার যিনি ঠাকুরদাদা ছিলেন তার আমলে জমিদারির খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো, মাটির তলায় একটা চৌকুপির মধ্যে। সরু সুরঙ্গের মতো এই ঘর, সামনে মোটা মোটা লোহার গড়াদে দেওয়া খাঁচার মতো দরজা। সামনে দাঁড়ালে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালি ঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডলী, দিন রাত খুনির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই, খুলবার দরকারও হয়নি। ঠাকুরমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুরদার যিনি ঠাকুরদাদা ছিলেন তার অগাধ টাকা ছিল। টাকার উপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাবার পর তার টাকা খরচ হয়ে যায় এই ভয়ে তিনি তার যথাসর্বস্ব যখের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটি কানা কড়িও বার হবার জো নেই। এই যখের কাহিনী একটা মস্ত বড় গল্প। এখন আমার মনে হল ওই খাজনা ঘর থেকেই যেন তাস খেলার শব্দ পেলাম। যদিও ওদিকে যেতে বুক দুরু দুরু করতে লাগলো, কিন্তু বিনুর জন্য না গিয়ে পারলাম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে, বুকটা দুহাতে চেপে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। লোহার গরাদে দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলাম খোলা। অন্ধকারে চোখে কিছু দেখা যায় না, কিন্তু কানে শোনা গেল কারা দুজন যেন দরজার দুই ধার থেকে সজোরে ছুটে এসে মাথায় মাথায় অনবরত ঠোকাঠুকি করছে। আমার কেমন মনে হল যেন এইখানকার এই অগাধ সম্পত্তি, এই যখের ধন কে নেবে তাই নিয়ে দুই ভূতের লড়াই চলছে। আমি এক মনে এদের লড়াইয়ের তাল গুনছি, হঠাৎ বিনুর মতো কার গলা পেলাম। কে বলছে?
বিবিচ্ছে রঙের গুলাম্বর।
আর একজনকে সরু গলায় বলে উঠল,
বোকা, তা কখনো হয় নাকি? গোলাম হলো সাহেব বিবির চির কেলে কেনা গোলাম, হলোই না হয় সে রং বেঁকেছে।
গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিলাম, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে বিনু? বিনু বলেছিল,
এরকমই যে নিয়ম।
আজও আবার সেই কথা উঠছে, এও তাহলে আমাদের মতন নতুন খেলিয়ে দেখছি। আবার শুনলাম,
তুই কিচ্ছু খেলতে পারিস নি, মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলি।
বিনু আমাকে মল্লি বলে ডাকত। মনে হল আমার যখন নাম করছে এ তখন নিশ্চয়ই বিনু। বিনুর গলায় আমার নাম শুনে এই ঘরের মধ্যে ছুটে যাবার জন্য আমার প্রাণটা আকুলি বিকুলি করতে লাগলো, কিন্তু পারলাম না। ভয় হল পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাটোকের মধ্যে পড়ে থেতলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অন্য লোকটা চেঁচিয়ে উঠল,
হরতনের গোলাম কোথায় গেল? হরতনের গোলাম? ভারী আশ্চর্য তো, এই ছিল এই নেই, চোখের পাতা ফেলতে না ফেলতে উড়ে গেল।
আমার ভারী হাসি পেল, ওই জাদুকরা তাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। বিনু বলে উঠল,
হরতনের গোলাম সে তো মল্লির হাতে।
আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যি তো সেই হরতনের গোলাম যা দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলাম, সেখানে আমার হাতেই রয়েছে তো। অন্য লোকটা বলে উঠল,
কই হে মল্লি বাবুকে পাকড়ে লে আও।
সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভিতর ছুড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ঘরে এসেও ভয়ে বুকটা ধকপক করতে লাগলো। এই বুঝি সে এসে আমায়ও জাপটে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইলাম। খানিকক্ষণ কেউ এলো না, তারপর কেউ একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারল না। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার বিছানা উঠল। আমি ভয়ে কাঠ। যে এলো সে খানিক বিছানার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুকে শুকে বেড়াতে লাগলো, তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা সজোরে টানতে লাগলো। আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল, তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে এলো। আমার পা ধরে হিড়িয়ে করে টেনে নিয়ে যাবে না তো? ভয়ে পা গুটিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। খানিকক্ষণ সে চুপ করে রইল, বোধহয় কিছু একটা ভাবল, তারপর আমার পাশে এসে ধুপ করে শুয়ে পড়ল। সর্বনাশ, এখন কি করি? কিন্তু ঠিক সেই সময় আমার বেড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যি কি বিনুকেরা ওইখানে ওই চৌখোপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এসব ভাবছি হঠাৎ কে কানের কাছে মুখ এনে খুব চুপি চুপি ডাকল, মল্লি ভাই, মল্লি বিনুর কাছে যাবে, বিনুর কাছে। আমি ধরপড় করে উঠে বসলাম। বিনুর কাছে যাবার জন্য বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো যদি আর ফিরে আসতে না পারি। সে তখন বলল,
ভয় কি, চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে।
বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। আমি ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলাম, তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে একবার ফিরিয়ে এনে দাও, বিনুর জন্য আমার বড্ড মন কেমন করছে। আমার কান্না শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় দেখলাম একটা মস্ত পাগড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। এই হরতনের গোলামটিকে তাসের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসতাম। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরে দারোয়ান ছিল ঠাকুরদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলাম। অল্প অল্প তার চেহারা মনে পড়ে, কিন্তু বেশ মনে আছে রোজ সকালে সে একটি করে রসমন্ডি আমায় খাওয়াত। কি মিষ্টি সেই রসমন্ডি! সে বোধহয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আফসার মতো মনে পড়ে ছেলেবেলায় আমার বিড়ালটা হারিয়ে যেতে আমার কান্না দেখে সে এমনি করে একদিন তাকে খুঁজে আনতে বেরিয়েছিল। কতক্ষণ গেল, ঘরের ঘড়িটা টকটক শব্দ করতে করতে কত দূর সরে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো, তবু বিনু এলো না। ওই ভয়ঙ্কর চৌখপি ঘর যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠোকাঠুকি করছে অনবরত, সেখান থেকে বিনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগল, চোখের পাতা ঝরিয়ে আসতে লাগল, কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিল। আর অমনি এক নিমিষে মনে হলো আমি যেন একখানা তাসের উপর শুয়ে কোথাও চলেছি, হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমায় একটা চারিদিক কাটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখলাম সেই অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটি ছোট ছেলে, সুন্দর দেখতে, থোকা থোকা কোঁকড়া চুল সাদের মতো কপালের উপর ছড়িয়ে পড়ছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলতে লাগলো, আমার দিকে একবার চেয়েও দেখল না। আমার ভারী রাগ হলো, হিংসায় হলো, এরই মধ্যে এর সঙ্গে এত ভাব। আমি মুখ গো করে বসে রইলাম। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞাসা করল, এ কে বিনু? বিনু গম্ভীর গলায় বলল, ও মল্লিক। সে বলল, বেশ হলো, আমরা তিনটি ভাই একসঙ্গে এখানে থাকব। অমনি হরতনের গোলাম এসে আমায় পিঠে করে তুলে নিয়ে গেল। বিনু সেটার উপর লাফিয়ে পড়তে সেখানে ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। বিনু বলল, দাঁড়া, আমরা তিনজনে একসঙ্গে যাব। বলে সে ছেলেটির কানে কানে কি বলল। ছেলেটি বলল, চলো যাই, কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই ধূপ করে পড়ে গেল। দিন রাত এক জায়গায় বসে থেকে থেকে তার পা অসাড় হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দাসগুলোকে কি বলল, তারা ফর ফর করে উড়ে এসে পাখির মতো ডানা ছড়িয়ে দাঁড়ালো। আমরা উঠতে যাচ্ছি এমন সময় কড়িকাট থেকে দুটো কালো চামচিকে এসে তাসগুলোর উপর ছাপিয়ে পড়ল। তারপর দুই দল যা যুদ্ধ, আছড়া আছড়ি, কামড়া কামড়ি, চারিদিক থেকে অন্ধকার ছুটে এসে আমাদের সামনে তালগোল পাকিয়ে পথ আটকে দাঁড়ালো, যেন আমরা পালাতে না পারি। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু দেখেছিস, এরা আমাদেরকে যেতে দেবে না, তোরা কেন প্রাণে মরবি, পালা। বিনু বলল, না ভাই, তোকে ছেড়ে কিছুতেই যাব না। চামচিকে দুটো তাই শুনে ফ্যাস ফ্যাস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকের পেটে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। চামচিকাটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামখানাকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য তাসগুলো আমাকে উড়িয়ে নিয়ে পালালো। বিনু আর সেই ছেলেটি দেখলাম সেই ঝটাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের উপর থেকে হাত বাড়িয়ে বিনুকে ডাকতে লাগলাম। বিনু আমার দিকে ফিরেই তাকালো না, ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমার কান্না পেতে লাগলো। তাসগুলো উড়তে উড়তে এসে আমাকে বিছানায় ফেলেই উড়ে গেল, বোধহয় বিনুদের উদ্ধার করতে। তারপর কি হলো জানি না।
মল্লিক, মল্লিক!
আমি ধর্মর করে উঠে বসলাম। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কে যেন ঘরের মধ্যে ঢুকলো। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল, মনে হলো যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। আমি ছুটে গিয়ে দুই হাতে বিনুর গলা জড়িয়ে ধরলাম। বিনু এসেছিস ভাই, তুই এসেছিস? সে বলল,
আসবো না তো কি, তুই স্টুপিড, এত বেলা বুঝি ঘুমোচ্ছিস কেন?
আমি বললাম, কখন এলি তুই? সে বলল,
অনেকক্ষণ, তোকে ডেকে ডেকে আমার গলা ছিঁড়ে গেল, তোর আজ হয়েছে কি বলতো, চোখ আমার রাঙা গেল।
আমার ধাঁধা লাগলো, বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? আমি আমতা আমতা করে বললাম, কাল রাত্রে তুই খেলতে খেলতে হঠাৎ তোমার অন্তর্ধান। সে বাধারেই বলল,
আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলি।
আমার আরো ধাঁধা লাগলো, একই ঘুমের চোখে সবই স্বপ্নের মতো দেখলাম, কিন্তু এত যে কাণ্ড সে সবই স্বপ্ন। ইচ্ছা হচ্ছিল আগাগোড়া সব কথা বিনুকে খুলে বলে হেয়ালিটা পরিষ্কার করে নিই, কিন্তু পারলাম না। দিনের আলোয় কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগলো যে বলতে লজ্জা হল। আমার ভূতের ভয়ের জন্য বিনু যে আমায় ঠাট্টা করে এমনিতে। বিনু বলল,
কি ভাবছিস, চল বাইরে যাই।
আমরা দুই বন্ধুতে আমাদের সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো, সমস্ত দেহ তাদের ক্ষত বিক্ষত, তাদের বুকের উপর যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আচরের পর আচর টেনেছে। বেশ বোঝা গেল রাত্রের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গেছে। আমি সব হয়ে বিনুর দিকে চেয়ে বললাম, বিনু দেখেছিস? বিনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আমার জন্য এই তাসগুলো গেল।
হ্যাঁ, তোমারই জন্য? তার মানে সেই চৌখুপি ঘর থেকে তোমাকে উদ্ধার করবার জন্য? তাহলে তো সব ঠিকই আছে। কিন্তু বিনুর মুখ দেখে কিছু বুঝতে পারলাম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞাসা করলাম, কি করে এমন হলো বিনু? বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিল। আমি আলমারি খুলতেই একরাশ আরশোলা ফর ফর করে ঘরময় ছড়িয়ে পড়ল, তারপর ডানা মেলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় চলে গেল, বোধহয় মাটির তলা দিয়ে সেই চৌখুপির মধ্যে। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। বিনু বলল, তাসগুলো কুড়ো। আমি তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, সেই হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলছে, সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাত্রের ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি। সে নেই কেন? সে গেল কোথায়? সে কোথায় আছে আমি জানি, সে আছে সেইখানে, সেই চারিদিক বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে সেই নয় বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বিনু নিশ্চয়ই ভুলে গেছে, সকালে ঘুম থেকে উঠে তার আর কিছুই মনে নেই। তার যে ঘুম, এমন তো আমারও এক একদিন হয়। রাতের ঘটনা স্বপ্ন দেখার মতো সকালে সব ভুলে যাই। কাল রাত্রে আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আমিও হয়তো সব ভুলে যেতাম। আজ সকালে উঠে অবাক হয়ে ভাবতাম, তাই তো, হরতনের গোলাম বেচারা গেল কোথায়?
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্প, যার নাম ছিল হরতনের গোলাম, লেখক মণিলাল গঙ্গোপাধ্যায় এবং পড়ে শোনালো সেতু। প্রথম গল্প শেষ হওয়ার পর সময় হয়ে গেছে দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন আজকে আমাদের জন্য তানজির আহমেদ শুদ্ধ। গল্পের নাম একেবারে শেষে শুনবেন, আর কিছুটা আভাস অবশ্য পেয়েছেন গল্পটি নিয়ে আমাদের যে প্রমো ছিল সে প্রমোতে। তো যাই হোক, এখন গল্পের প্রথম পর্বটি শুনবো, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি স্বামী। ঘড়ির পেন্ডুলাম সহ্য করতে পারে না শুদ্ধ, পেন্ডুলাম দেখলে আজও তার চোখের সামনে সেই বিভীষিকাময় দৃশ্য ভেসে ওঠে। ঘড়ির কাটার টিক টিক শব্দের চেয়ে তার বুকের হার্টবিটের শব্দ যেন বহু গুণ বেড়ে যায়, রক্ত হিম হয়ে আসে। সে দ্রুত চোখ সরিয়ে নেয় অন্যদিকে। কি আছে এই পেন্ডুলামে? কেনই বা সে এমন ঘাবড়ে যায় এটা দেখে? বন্ধু আসিফের বাসায় যেদিন গিয়েছিল সেদিনই তাকে অনুরোধ করেছিল যেন ঘড়িটা বদলে ফেলে। এই নিয়ে তৃতীয়বারের মতো শুদ্ধ আসিফের বাসায় এসে একই অনুরোধ করল। ওরা মূলত কলিগ, তবে এখন ভালো বন্ধু হয়ে গেছে। আসিফ অনেক জোরাজোরি করতে লাগলো শুদ্ধকে এই পেন্ডুলামের রহস্য বলতে। প্রায় খানিকক্ষণ চুপ থেকে সুদ্ধ রাজি হল অবশেষে। প্রায় দুবছর আগের কথা, ২৪ ঘন্টা শুধু ব্যান্ড আর মিউজিক নিয়ে মেতে থাকত সুদ্ধ। নিজের ব্যান্ডের প্র্যাকটিসের জন্য প্রতি সপ্তাহে মোহাম্মদপুরে আসতে হতো তাকে। একদিন প্র্যাকটিস শেষ করে বের হয়ে রাস্তা চায়ের দোকানের সামনে মেহেদি ভাইয়ের সাথে দেখা, সাথে খুব ক্লোজ ছোট ভাই মাহি। মেহেদি ভাই নিজেও মিউজিশিয়ান, সুদ্ধর খুব প্রিয় এবং খুব কাছের বড় ভাই, আর মাহিনা বেশ ভালো ফটোগ্রাফার। একটা সময় ছিল আড্ডা আর গান নিয়ে মেতে থাকত ওরা, কিন্তু সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলে যায়। জীবনের তাগিদে এক একজনকে ছুটতে হয় এক এক পথ ধরে। তবু বহুদিন পরে দেখা হয়, শুদ্ধ খুশিতে মেহেদি ভাইকে জড়িয়ে ধরল।
কিরে শুদ্ধ, কি খবর?
ও মাই গড, মেহেদি ভাই, তুমি! প্রায় এক বছর পর তোমারে দেখলাম, তোমার সাথে তো দেখাই হয় না।
হ্যাঁ রে, বহুদিন পর। তা তোর কি খবর?
তুই তো রকস্টার হয়ে যাচ্ছিস,
ফেসবুকে তো দেখি।
ভাই প্লিজ পচাও না, তোমাদের দেখেই তো শিখছি, তোমাকে তো অনলাইন পাই না, তাই খবরও নেওয়া হয় না। মাহিনকে কই পেলে? কিরে মাহিন, কি খবর তোর?
এই তো ভাই আছি, আপনি কেমন আছেন?
আমিও আছি ভালোই। তুই মেহেদি ভাইয়ের সাথে এখানে কিভাবে? প্র্যাকটিস ছিল নাকি ভাইয়ের? হঠাৎ মোহাম্মদপুরে কেন? আপনারা না শ্যামলীর দিকে প্র্যাকটিস করেন, নাকি কাহিনী আছে অন্য কোনো?
আরে বেটা রাখ তোর প্র্যাকটিস, দৌড়ের উপর আছি। মিউজিক আপাতত বন্ধ, মাহিনার আমি এখন মোহাম্মদপুরেই থাকি।
মানে কি?
আরে আছে অনেক কাহিনী। তুই কি ফ্রি আছিস নাকি? চল বাসায় গিয়ে বলবো।
হ্যাঁ ভাই ফ্রি তো, চলো আজকে একবারে আড্ডাও হবে গানও হবে। বাসায় গিটার আছে তো?
ভাই গিটার আছে, কিন্তু আপনার যাওয়াটা কি ঠিক হবে? কি বলেন মেহেদি ভাই?
ও আসলেই তো, ইয়ে মানে শুদ্ধ, তুই কি ভূতুত ভয় পাস নাকি? ভূতে বিশ্বাস করিস?
হ্যাঁ ভাই করি তো, আমি আয়নার সামনে দাঁড়ালেই বিশ্বাস করি।
শুদ্ধ ভাই হাইসেন না, বুঝছেন? আমরা নতুন যে বাসে উঠলাম, এই তো 8-9 দিন হয়েছে আর কি, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে বুঝলেন, তাও যেন তেন না। কিন্তু
বলিস কি, তাহলে তো যাবই মাস্ট, একটা হরর মুভিও দেখে নিব নাকি, কি বলিস?
ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে ভয় পাস না প্লিজ।
ভাই খাইছো নাকি কিছু? চলো তো।
আরে বাবা নিজে চল, তারপর বুঝবি।
ব্যাচেলার কাউকে সহজে বাসা ভাড়া দিতে চায় না। অনেক খুঁজে এই মোহাম্মদপুরের সাততলার উপরে চিলেকোঠার নিচে প্রায় পরিত্যক্ত ফ্ল্যাটে তারা বাসা নিয়েছে। মেয়েদের একটা পলিটিক্যাল ঝামেলার কারণে মূলত একটু গা ঢাকা দেওয়ার জন্য বাসা দিয়েছে। মাইনকে আর একটু জোর করে সে সাথে রেখেছে, যেন একসাথে ভালো সময় কাটে।
ওরে বাপরে ভাই, আর কোথাও কি বাসা পাও নাই? এই সাততলার উপরে গুমট অবস্থা, এত নীরব আর নোংরা চারপাশ, এটা ভৌতিক বাসা মনে হবে না তো কোনটা মনে হবে?
আরে তোকে তো আসার পথে সব বললাম, কারণটা তো জানিসই।
কিন্তু এভাবে কতদিন থাকবে বলো? তোমার তো প্রতি মাসেই বাসা খুঁজতে হবে দেখছি।
ঠিক বলছেন ভাই, প্যারাটা আমি খাই আর কি।
তা 3 রুমের ফ্ল্যাট, কিন্তু এই 2 রুমের এই অবস্থা কেন? তোমরা কি ওই একটাতেই থাকো?
হ্যাঁ একটাতেই একসাথে থাকি, তাতে এই 8-9 দিনে যা হলো, আলাদা রুমে থাকলে তো স্ট্রোক করেই মরে যেতাম।
কি সব আবোলতাবোল, আমি এসব বিশ্বাস করি না ভাই।
এক রাত আমাদের সাথে থাকলেই টের পাবেন ভাই।
আরে বলিস না, এই বাসা নাকি বছরখানেক ভাড়া হয়নি। এলাকার লোকজনের কাছে আসল ঘটনা জানতে পারলাম। বছরখানেক আগে এই বাসায় এক মা ও তার মেয়ে থাকত। মেয়েটির বাবা দেশের বাইরে থাকত। একদিন হঠাৎ মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই বাসাতে। একমাত্র মেয়ের শোকে বৃদ্ধা মা পাগল হয়ে যায়। তারপর তারা এই বাসা ছেড়ে চলে যায়, নতুন নতুন ভাড়াটে আসে এ বাসায়, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারে না।
বাহ জোস্ত, একদম হরর সিনেমার কাহিনী। দেখো কোন দিন না আবার সেই ভূত তোমাকেও ঝুলিয়ে না দেয়।
ধুর কি যে বলিস,
তবে রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, ফ্লোরিং করায় আরো ভালো লাগলো। গিটারের এই অবস্থা কেন? স্ট্রিং চেঞ্জ করো ভাই।
আলসামের কারণে এসব করা হয় না রে, আর মাথাও ঠিক নাই, কি সব হচ্ছে বাসায়।
শুধু গান শোনাচ্ছিল গিটারে, সাথে মেহেদিও গান ধরেছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে পাশের রুম থেকে কেন যেন শব্দ শোনা যাচ্ছিল, কেউ যেন একজন পাশের রুমে হাঁটাহাঁটি করছিল। গান থামিয়ে তিনজনই শব্দটা শুনছিল। ধীরে ধীরে শব্দটা বাড়তে থাকে। খানিকক্ষণ পর দেয়ালে ঘুষির শব্দ হল। শব্দটা শোনা গেল না পাশের রুম থেকে। তবু মেহেদী আর মাহিনের চোখে মুখে ভয় ছিল তখন।
কি ব্যাপার, পাশের রুমে কেউ আছে নাকি?
মাহিন, কিছু বল, শুরু হয়ে গেছে তো।
শুধু ভাই, বলছিলাম না আপনাকে, এখন তো সন্ধ্যা হলো মাত্র, সারা রাত থাকলে ঘুমাতেই পারবেন না।
আজীব তো, পাশের রুমে হয়তো বিড়ালও থাকতে পারে। তোমরা এই যুগের মানুষ হয়ে কি উল্টাপাল্টা জিনিস ভাবো। হায় রে।
আচ্ছা ঠিক আছে, তুই যখন বিশ্বাস করিস না তোকে আর বলবোই না।
ভাই আপনি চাইলে আমি একটা এক্সপিরিয়েন্স বলবো আপনাকে।
কি ভূতের গল্প শুনাবি? এই তো বল।
জি ভাই, ভূতের গল্প। আমার এক বন্ধুর বাড়িতে একবার বেড়াতে গিয়ে সবাই ভীষণ ভয় পেয়েছিলাম।
আচ্ছা বল শুনি।
গল্পের মাঝেও গল্প থাকে। তারপর মাহিন ওর এক এক্সপিরিয়েন্স বলতে শুরু করল। সে প্রায় বছর দুয়েক আগের কথা। মাহিন আর তার বন্ধু রেহানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ বেড়াতে গিয়েছিল। মাহিন সহ অন্য বন্ধু যারা গিয়েছিল তাদের মধ্যে সেতু, কবির ও টিটো। তখন শীতকাল ছিল। একদিন আড্ডায় রেহান বলছিল ওদের সেই গ্রামের কথা। খুবই নাকি ভৌতিক, যুবক বয়সে একটু রক্ত গরম থাকে, তাই বাকিরা এক লাফে বলে উঠল, চল তোর গ্রামের বাড়ি, সেখানে গিয়ে থাকবো, দেখতে চাই কি হয়। ভূত দেখবে এমন একটা পণ করে বসল সবাই যেন।
আচ্ছা যাবি, তাতে সমস্যা নেই, কিন্তু কিছু জিনিস আগেই জানিয়ে দেওয়া ভালো।
কি জিনিস বল শুনি।
ওখানে কিন্তু একদমই বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও ভালো না, কাঁচা রাস্তা, সন্ধে হলেই যেন গভীর রাত।
এ আর এমন কি, এটা হলে তো ভালোই হয়, লাইফের এই যান্ত্রিকতার থেকে কিছুদিনের জন্য একটু পালিয়ে থাকা যাবে।
আসলে একদম অ্যাডভেঞ্চার। ইয়ে মানে দোস্ত, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য খোলা ময়দানে যেতে হবে না তো? ব্যবস্থা কেমন?
আরে টেনশন নিস না, টয়লেট বাড়ির ভিতরেই আছে।
তাহলে আমরা যাচ্ছি কবে বল? কিন্তু আমি খুব এক্সাইটেড, পুরো গ্রামের ফটোগ্রাফি করবো মামা, ফাটায় ফেলবো ছবি তুলে।
আরে বাবা থাম, আরো কিছু বলার আছে, শেষ তো করি।
বল বল।
ওইখানে অনেক বছর হলো কেউ থাকে না, থাকা নিয়ে কোনো সমস্যা হবে না, বিছানা চাদর কম্বল যা যা লাগে সবই পাবি, কিন্তু আমাদের গিয়েই প্রথমে বেশ কিছু কাজে নামতে হবে। সেটা হচ্ছে পুরো বাড়ি ঝাড়তে হবে, বাড়ির সামনে না জানি কি পরিমাণ আগাছা জন্মেছে সেগুলো ক্লিন করতে হবে, আর সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের রান্না করে খেতে হবে। নো গ্যাস, লাকড়ি অথবা স্টোভের চুলায় রান্না করতে হবে, বাড়িতে স্টোভ আছে অবশ্য একটা।
আরে রান্নাবান্না আমার উপর ছেড়ে দে, খিচুড়ি আর ডিম খুব ভালো পারি আমি।
যাই রান্না করিস ভাই, পেট যেন খারাপ না হয়।
আচ্ছা ফজলামি রাখ, কাজের কথা হচ্ছে সবার কাজ নিজেকেই করতে হবে, তাহলেই সব ওকে। চল তাহলে আগামী সপ্তাহে যাই।
ওকে বস, ওকে।
পরের সপ্তাহে সবাই মিলে সকাল সকাল রওনা হয়ে গেল মানিকগঞ্জের দিকে। গাবতলী বাসস্ট্যান্ড থেকে বাস ধরল, কিন্তু সেখানে গিয়ে বাসে করে কোথায় যেতে হবে শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগে। প্রথমে বাসে করে যেতে হবে ঘিও, এমন আজব নাম আগে কখনো শুনিনি ওরা। যে গ্রামে যাচ্ছে বেড়াতে তার নাম কুস্তা। শুধু তাই নয়, আরো অন্যান্য গ্রামের নাম শোনার পর ওদের হাসি আর থামায় কি। কুস্তা, বড়টিয়া, তেছিরি, বাংলা, আরো কি কি যেন বলল রেহান।
আরে ভাই তোর এমন ভাবে মজা নিচ্ছিস যেন নামগুলো আমি রেখেছি।
আচ্ছা বুঝলাম তুই রাগস নেই, কিন্তু মামা এমন আজব আজব নাম কে রে?
আরে তোরা থাম তো ভাই, আমি যদি এই বাসের হেল্পার হতাম তাহলে কি রাখতাম জানিস? আসেন ভাই ঘিওর, ও ঘিওর 100% পিওর, আসেন ভাই ঘিওর।
আচ্ছা বড়টিয়া গ্রামে কি বড় বড়টিয়া পাওয়া যায়, কথা বলতে পারে? আমার একটা লাগবে। আর তেরো ছিঁড়ির কি ছিঁড়ি কে জানে ভাই।
দেখ দেখ আমাকে রাগাস না, কিন্তু সবগুলো বাস থেকে ফেলে দিব।
আরে মামা এত স্ক্যান, আমরা আমরাই তো।
পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। ঘিওর বাজার থেকে সবাই দুপুরে খেয়ে নিল, কারণ একটু পরেই সবাইকে যুদ্ধে নামতে হবে। পুরো বাড়ি ঘর সাফাই করে অন্ধকার হবার আগেই ওদের সবকিছু করতে হবে। বেশি করে মোমবাতি, কয়েল, দেশলাই, কিছু খাবার যেমন চানাচুর, বিস্কুট, পানি ইত্যাদি বেশি করে নিয়ে নিল। ভাঙাচোরা রাস্তা দিয়ে ভটভটি করে সবাই একটা মন্দিরের সামনে নামল। গ্রামে এক ধরনের পুরনো বেবি ট্যাক্সি থাকে, যাকে এখানে লোকে ভটভটি বলে। মন্দিরটা এই এলাকায় অনেক পুরনো একটা মন্দির। বিশাল একটা বট গাছের ছায়ায় পুরো মন্দিরটা ঘেরা। কখনো একটু রোদ পড়ে বলে মনে হয় না। মন্দিরের পর আর চলাচলের মতো রাস্তা নেই, তাই সবাইকে হেঁটেই যেতে হলো। ওরা মন্দিরে নেমে একটু মন্দিরটা ঘুরে দেখতে চাইল, কিন্তু রেহান মানা করল। এখানে নাকি লোকজন কম যায় আর সাপের ভয়ও আছে একটু, কিন্তু ওই যে যৌবনের গরম, নিষেধের দিকেই সবার আকর্ষণ বেশি।
আসলে বোঝার চেষ্টা কর, গ্রামের মুরব্বীরা মানা করে, এমন না যে আমিও খুব ভয় পেয়ে তোদেরকে মানা করছি।
আর এরা তোর মুরব্বী, যেখানে ভূত বলে কিছু নাই তার উপর নাকি মন্দির। তুই কি বলতে চাস ভূত ধর্ম পালন করে পূজা করতে আসছে মন্দিরে?
তা কেন হবে, একটু বোঝার চেষ্টা কর। প্রাচীন প্রথা আর বিধিনিষেধ বলে একটা কথা আছে তো।
দোস্ত প্লিজ, আমি না আসলে মন্দিরের কিছু ছবি তুলবো, বুঝলি, চল না একটু যাই।
ওকে 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 চল, তোদেরকে মানা করলেও তো তোরা শুনবি না, কি আর করার। কিন্তু জলদি জলদি বাড়ি গোছানোর কাজ শুরু করতে হবে, তাই বলে খুব বেশি সময় নষ্ট করিস না কিন্তু, প্লিজ।
আচ্ছা, রেহান এত করে মানা করছে, না গেলে হয় না, আমার জন্য কেমন কেমন লাগছে।
দূর বেটা, ভিতর ডিম, তুই তাহলে বাইরেই থাক।
আমি কিন্তু আসলেই বাইরে থাকতে চাচ্ছি, আমার এই বট গাছটা যেন কেমন ভালো ঠেকছে না, গা ছমছম করছে।
আচ্ছা থাক তুই বাইরে, আমরা একটু ঢু মেরে আসি।
তোরা কই?
কিরে কিরে কি হলো?
ওই বেটা ভণ্ড, ভয় দেখাস আমাদের, কি হয়েছে ভূত দেখছোস?
দোস্ত আমি জানি না, আমি জানি না রে, তোরা যাওয়ার পর আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই, কিন্তু
কিন্তু কি,
গাছের উপর থেকে অদৃশ্য ভারী কিছু একটা আমার উপর পড়লো, একটা গরম বাতাস আমার ভেতর দিয়ে ঢুকে বের হয়ে গেল।
তোকে ভূতে ঝাড়ফুঁক করে দিছে, ওদের পছন্দ হয়েছে তোকে,
এটা বেশ ছিল। সব সব প্লিজ, তোরা হাসিস না, আমি আগেই না করেছিলাম রে ভাই।
আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, চল যাই এখন কাজ শুরু করি, কাল ঘুরতে বের হব, আর কাল রাতে যদি বারবিকিউ করা যায় কেমন হয় বলতো?
সবাই বাড়িতে ঢুকে মাথায় হাত, এত আগাছে বাড়ির উঠানে যে ইচ্ছে হচ্ছিল কয়েকটা গরু এনে ছেড়ে দিলে কতই না ভালো হতো, একদম ঘাস খেয়ে পেট ভরে যেত। আশেপাশে গরু তো আর নেই, কি আর করা, সবাই বাড়িতে ঢুকে যত দ্রুত সম্ভব কাজ ভাগ করে নিল, তিন ঘন্টার মধ্যে সবকিছু শেষ করতে হবে। টিটু আর রেহান ঠিক করল আগাছাগুলো পরিষ্কার করবে, সেতু রান্না বান্নার জন্য সবকিছু রেডি করবে, কবির আর মাহিন ঘর ছাড়বে এবং বিছানাপত্র রেডি করবে। সন্ধ্যা হয়ে আসার একটু আগেই কাজ শেষ করা গেল, এবার রেস্ট নেওয়ার পালা। সেতু রান্না করার সব রেডি করে ফেলেছে, একটু পরেই চুলায় বসিয়ে দেবে, তার আগে আড্ডা দিতে বসল।
ভাই রে, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে, কেউ হাত পা একটু টিপে দে না আমার,
এইটুকুতেই এই অবস্থা।
আমরা কম কষ্ট করেছি নাকি, আমারও বারোটা বেজে গেছে।
কি বলিস তুই, তুই আর কি করলি, যা করার আমি তো করলাম, তুই শুধু বিছানা গোছালি, আমি ঘর ঝাড়লাম, আমার তো খবর হয়ে গেছে হাঁচি দিতে দিতে।
আচ্ছা আচ্ছা, হয়েছে, সবাই অনেক কাজ করেছিস, এখন থাম। আচ্ছা রেহান, ধারের কাছে কোনো চায়ের দোকানও নেই? গ্রামের পোলাপান আড্ডা দেয় না নাকি?
আরে দেয় তো, ঘিওর বাজারে, এখন তো যাওয়া সম্ভব না, কাল যাবো না, তার চেয়ে তুই রান্না চড়িয়ে দিয়ে সবাই গল্প করি, তোদেরকে গ্রামের আরো ভৌতিক কিছু কাহিনী বলি।
আচ্ছা ওকে, বস তোরা।
কিরে রান্না হচ্ছে?
হ্যাঁ দিয়ে এলাম, একটু পরপর দেখতে হবে, হয়ে যাবে, টেনশন নাই। কই রেহান, তোর গ্রামের কাহিনী শুরু কর।
আচ্ছা শোন, হাসাহাসি কিন্তু করবি না।
আরে তুই শুরু তো করবি আগে।
অনেক আগের কথা, এই কোস্তা গ্রাম পুরোটাই ছিল হিন্দুদের গ্রাম, পরে আস্তে আস্তে মুসলমানরা এসেছে, যেমন আমরা, আমাদের চারপাশে বেশিরভাগই হিন্দু বাড়ি, এক সময় এখানে হিন্দু সাধকরা নাকি রক্ত পূজা দিত।
ভাই তুই থাম, আগে শুনতে দে।
এই পূজা যে অমাবস্যার রাতে হতো, আগের দিন ঘোষণা দিয়ে দিত কেউ যেন রাতে না বের হয়, কারণ পূজারী বিশাল এক রামদা নিয়ে বের হতো, পুরো গ্রাম ঘুরে নাকি শ্মশান থেকে হাড় নিয়ে এসে পূজা করত। আমি এত ভালো জানি না, গ্রামের মুরব্বীরা ভালো জানে, তবে এই যাত্রাপথে রাস্তায় যাকেই পেত তাকেই নাকি এক কোপ দিয়ে মাথা কেটে ফেলত।
বলিস কি?
হ্যাঁ এসব ছোটবেলায় শুনেছি, সত্যি কিনা জানি না।
দূর, যত সব গাঁজাখুরি গল্প। আচ্ছা থাক এসব, আজকে অনেক টায়ার্ড, খেয়ে দিয়ে ঘুম দিব। কাল না আবার বারবিকিউ, তাছাড়া গ্রামগুলো তো ঘুরে দেখতে হবে।
রাইট, আমি শুধু ছবি আর ছবি তুলব।
পরদিন সকালে উঠে নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল। সবগুলো গ্রাম ঘুরে আবার ক্লান্ত হয়ে সেই ঘিওর বাজারে এলো সবাই। কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, রাতে বারবিকিউ করতেই হবে। সবাই মুরগি কিনে নিল, সাথে আরো যা যা লাগতে পারে সব। কাপড় শুকানোর তারকাটা অনেকখানি কিনে নিল, যা দিয়ে গাছের ডালের সাথে বেঁধে মুরগি পোড়ানোর ব্যবস্থা করা হবে। সাথে কিছু কয়লা, তেল, মশলা, যা যা লাগে সব নিয়ে হলো। এদিকে রাত প্রায় 9টা বেজে গেছে। কুস্তায় তখন গভীর খুটখুটে অন্ধকার, এখন যাবার পালা।
তোদের বারবার বললাম যে একটু জলদি কর, এখন দেখলি তো কত অন্ধকার, গাড়ি চলতে তো প্রবলেম হয়।
আরে ব্যাপার না, এটাই তো মজা।
শোন, সবাইকে একটা কথা বলে রাখি, আমাদের সাথে মুরগি আছে, কাঁচা মাংস। রাতে এসব জায়গা দিয়ে কাঁচা মাংস নিয়ে কেউ যায় না।
হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, অনেক কাহিনী হয়।
যাই হোক, কথা না বলে সবাই বাসার দিকে হাঁটা ধর।
আচ্ছা রেহান, আমরা কি বাড়ি পেছনে ফেলে আসলাম নাকি?
ও মাই গড, তাই তো, আমরা তো দেখি শ্মশানের দিকে যাচ্ছি।
মানে কি? দেখছিস, আমি আগেই বলছিলাম, কেউ তো আমার কথা শুনিস না। আমি আগেই বলছিলাম সামথিং রং, জলদি আগুন ধরা।
আগুন? কেন?
আগুন সাথে থাকলে নাকি খারাপ আত্মা ভূত প্রেত কাছে আসতে পারে না।
এই এই নে সিগারেট ধরা, দে দে আমারও দে।
আচ্ছা মুরগিগুলা ঠিক আছে তো? সে তো দেখ তো একটু।
হাই হাই, তিনটা মুরগি ছিল, এখন দেখি দুটো আছে।
বুঝেছি কি হয়েছে, এবার বিশ্বাস হলো তো আমার কথা। যাই হোক, জলদি বাড়ি চল, দেখি দেখে পথ চলিস কিন্তু সবাই।
এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনলেন, আপনি শুনছেন কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকের গল্পে যে চরিত্রগুলো আমরা দেখেছি, শুদ্ধ, আসিফ, মেহেদি, মাহিন, পরে আরো কয়েকজন বন্ধুর কথা আমরা শুনলাম, টিটো, সেতু, রেহান, কবির। তো যাই হোক, শুদ্ধ এবং মেহেদি মাহিন এরা অনেক পুরনো বন্ধু। মেহেদি শুদ্ধর বড় একজন ভাই, শুদ্ধ গান বাজনা করে। তো যাই হোক, মেহেদি পলিটিক্যাল কোনো কারণে তাকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল, সে কারণে সে চিলে কোঠার উপরে 7তলার উপর একটি ঘর ভাড়া নেয়, যেখানে গিয়ে শুদ্ধ ভীষণ ভয় পায়। ভয় পায় মানে কি, জায়গাটা পরিবেশটা তার ভালো লাগে না, এটা কেমন ভৌতিক মনে। এবং পরে জানতে পারে যে সেই বাড়িতে নাকি একটি মেয়ে আত্মহত্যা করেছিল, পরে তার মাটি পাগল হয়ে যায়। তো সেখান থেকে শুরু হয় আরেকটি ভয়ের গল্প, যেটা আমরা শুনছিলাম যে সব বন্ধুরা মিলে গিয়েছিল, অর্থাৎ টিটো, সেতু, রেহান, কবির, মাহিন, মেহেদি এরা সবাই গিয়েছিল মানিকগঞ্জের অজপাড়া গায়ে একটি গ্রামে, যেখানে প্রচন্ড ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে যাচ্ছে, কিছুটা ঘটেওছে। আমরা শুনছি ইতিমধ্যে তারা বারবিকিউ করবে, এবং সেই বারবিকিউ করবার জন্য যে মুরগি কেনা হয়েছিল, সে মুরগি যে কটা কেনা হয়েছে সেখান থেকে একটি নেই। এবং আগেই তাদের বন্ধুদের মধ্যে একজন বলেছিল যে কাঁচা মাংস নিয়ে রাতে এই জায়গা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা পরের পর্বে দেখছি কি হয়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পরের পর্বের অর্থাৎ এই পর্ব শেষ করে আবারও ফিরে আসছি, শারমিনা আছি আপনাদের সঙ্গে, কুয়াশায় শুনছেন এবিসি রেডিও 89.2 FM। বাড়ি পৌঁছানোর সময় হঠাৎ টিটোর পা একটা গর্তের মধ্যে ঢুকে গেল, কাদা দিয়ে জুতা প্যান্ট সব নষ্ট হয়ে গেল। অবাক করার বিষয় হচ্ছে কোনো বৃষ্টি হয়নি কোথাও, তাহলে কাদা আর এই গর্ত এলো কোত্থেকে? তবু মোবাইলে লাইট আর ছোট টর্চের আলোতে দেখে দেখে কোন রকম সবাই বাড়ি পৌঁছল। পৌঁছে টিটো তার পা ধুয়ে নিল, সবাই এবার বেশ ভয় পেল। শ্মশান পর্যন্ত চলে গেলে কি হতে পারত ওদের কপালে, সেটা চিন্তা করলে গায়ে কাঁটা দিয়ে উঠল সবার। তারপর সবাই মুরগি নিয়ে লেগে পড়ল।
আচ্ছা আচ্ছা শোন, তোরা ভয় পাবি না, এমন কিছু হবে আগেই বলেছিলাম তো, ভয় পেয়ে গেলেই কিন্তু এসব বেশি হয়।
আরে না না, কিসের ভয়? আমার সময় তো একসাথেই আছি।
হ্যাঁ তাই তো, কিসের ভয়?
আসলেই চল পার্টি করি, চল, সব ভয়টায় কই চলে যাবে।
অল রাইট, তোরা বারান্দায় বসে আড্ডা দে। রেহান, আমাকে একটু হেল্প কর, তাহলেই হবে। রেডি হয়ে গেলে সবাইকে ডাকবো, নে এসে এসে নিয়ে যাস।
সবাই বারান্দায় বসে গান করছে, গল্প করছে। সে সময় সেতু ডাকলো যে সবাই চাইলে এক পিস করে মুরগি নিয়ে যেতে পারে। প্রথম পার্ট হয়ে গেছে, সবাই খেয়ে টেস্ট করুক কেমন হয়েছে। সবাই আসার পর এক পিস করে নিচ্ছে, এমন সময় সেতু বলল,
কি রে কবির, তোকে তো দেয়া যাবে না, তুই আবার নিচ্ছিস কেন? একটু আগেই তো নিয়ে গেলি, বললি যে তুই ওদেরকে গিয়ে খবর দিচ্ছিস।
আমি? ফাজলামি করিস নাকি? আমি তো ওদের সাথে গান করছিলাম, আমি তো এদিকে আসিই নাই।
কি বলিস, আমাদের কাছে এসে তো তুই মাংস নিয়ে গেলি, রেহান সাক্ষী। এই রেহান, তুই বলছিস না কেন?
হ্যাঁ তাই তো, আমার সামনে দিয়েই তো নিয়ে গেলি আর বললি ওদের ডাক দিচ্ছি। আমি তো এখানে ওর সাথেই বসা।
তুই এখানে বসা মানে? আমাদের তো তুই নিজেই ডেকে আনলি, কবির আমাদের সাথে বসা।
কি বলিস, রেহান তো আমার সাথে বসা।
এসব কি হচ্ছে দোস্ত? মানে কি আমাদের লুপ ধরে কেউ ঘুরে বেড়াচ্ছে?
বুঝেছি, একটা কথা বলি, সবাই একসাথে থাক একটু।
আমার কিন্তু ভয় করছে।
ভয়ের কিছু নেই, সবাই একসাথেই থাক, কিচ্ছু হবে না।
সবাই জলদি করে মুরগি সব নিয়ে বাসার ভেতরে চলে গেল। সবাই ভয়টা লুকিয়ে নিল, তো পার্টি মুড আনার জন্য আবার গল্প আর গান শুরু করল। এর মধ্যে অনেকটা রাত হয়ে গেছে, সবার খুব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু রেহানের কথা মতো সবাই একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নিল। রেহান বারবার ওদেরকে কিছু কথা মাথায় রাখতে বলল, রাতের বেলায় কেউ যেন বাইরে না যায়, আর রাতে কেউ যদি এসে গেট খুলতে বলে কেউ যেন না খুলে। তবু রাতের বেলা অনেক ধরনের শব্দ শুনতে পেতে পারে, কখনো কুকুর, কখনো বেড়াল, কখনো মানুষ হেঁটে যাওয়ার শব্দ, সবই পেল সবাই। ভয়ে সারা রাত কেউ ঘুমোতে পারল না। প্রায় মধ্যরাতে হঠাৎ করে কবির ভীষণ অসুস্থ হয়ে পড়ল, ঘন ঘন বমি শুরু করল এবং সঙ্গে প্রচন্ড জ্বর উঠল। সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল, কেউ আর ঘুমালো না সে রাতে। আস্তে আস্তে ভোর হয়ে এলো, ফজরের আজান শোনা গেল। তখন কবির কিছুটা শান্ত হয়ে এলো, সবাই বুঝতে পারল এখানে থাকতে ভালো কিছু নেই কপালে, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। তাই সবাই সিদ্ধান্ত নিল সকালেই ঢাকা ফিরতে হবে, সময় নষ্ট করা ঠিক হবে না, পরে কবিরের কিছু হলে এই দায়ভারকে নেবে। তারপর তারা সেদিনই ফিরে এলো ঢাকায়। মাহিন্দার ঘটনা এখানেই শেষ করল, তারপর শুদ্ধ একটু হেসে বলল তাকে যেতে হবে।
হ্যাঁ, অনেক সময় হলো ভাই, এবার আমাকে যেতে হবে, কিন্তু আমি আবার আসবো আগামী সপ্তাহে, ব্যান্ডের প্র্যাকটিস শেষে। পারলে সেদিন রাতে আমি থাকবো, ভূতের সাথে সাক্ষাৎ করিয়ে দিও কিন্তু।
হে ভাগ তো তুই, সাবধানে যাস, রাস্তাঘাটের যে অবস্থা।
হ্যাঁ আর বলো না, সেদিন আমার এক বন্ধুকে তো হাইজাকাররা পারলে মেরেই ফেলতো।
কি বলিস, ঠিক আছে তো এখন?
হসপিটালে ভর্তি আর কি, বেচারার মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে, কিন্তু ও একটু সাহস দেখাতে গিয়েছিল, অমনি ছুরি মেরে দিয়েছে বেটারা।
কিছুই বলার নাই, দোয়া করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা যা তুই তাহলে।
ওকে ভাই, খোদা হাফেজ।
পরের সপ্তাহে শুদ্ধ তার ব্যান্ডের প্র্যাকটিস শেষে মেয়েদিকে ফোন দিল, কিন্তু মেয়েদি ফোন ধরল না। মাইনকে ফোন দিয়ে জানতে পারলো সে ঘুমাচ্ছে। শুদ্ধ সোজা মেয়েদের বাসায় গিয়ে দরজা ঠুকে তার ঘুমের 12টা বাজাল। বাসায় মেহেদি একাই ছিল, সাধারণত মেহেদি মাহিন কেউ বাসায় একা থাকে না। শুদ্ধ ঘরে ঢুকে বিছানায় বসল, মেহেদিও তার পাশে বসে কথা বলছিল।
এটা কি ঘুমের টাইম? এই জন্যই তো মাথায় আবল তাবল ঘুরে, সন্ধ্যা হয়ে এলো আর তুমি এখনো ঘুমাচ্ছ।
আরে ভাই, ঘুমের উপর শান্তির কিছু নাই, প্লিজ আর একটু ঘুমোয়, তুই বস।
না একদমই না, আর ঘুমাইতে পারবো না, ওঠো ওঠো, নাহলে খবর আছে একদম পানি ঢেলে দেব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বস একটু, আমি ফ্রেশ হয়ে আসছি।
শুধু খেয়াল করলো দেয়ালে একটা পেন্ডুলাম ঘড়ি ঝুলছে। ঘড়িটা খুব সুন্দর, একটা মাথার খুলি এবং পেন্ডুলামটা নিচে ঝুলছে। পেন্ডুলামটা ডানে বামে দুলছে, খুলির মাঝখানে ঘড়ির কাঁটাগুলো ঘুরছে।
বাহ, ঘড়িটা তো জোস! কই পাইলা ভাই? আমিও কিনতে চাই, সচরাচর এমন ঘড়ি কিন্তু দেখা যায় না।
আরে আমি জানি না, এই ঘড়ি তো এ বাসায় আসছি থেকেই দেখছি। বাড়িওয়ালা বলল ভাড়াটিয়া ভুলে এটা রেখে গেছে, বাড়িওয়ালা আর ঘড়িটা সরায়নি, নতুন ভাড়াটে আসলে তারা এই ঘড়িটাই ব্যবহার করে।
ও আচ্ছা, তবে ঘড়িটা কিন্তু বেশ সুন্দর, পেন্ডুলামটা আরো বেশি সুন্দর, কি সুন্দর দুলছে! তা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর অসুস্থ মনে হচ্ছে, ঘুমাও না ঠিক মতো নাকি? চোখের নিচে কালো হয়ে গেছে একদম।
তোকে বললে তো বিশ্বাস করবি না, হাসবি উল্টো।
মানে কি, এখন কি বলতে চাও ভূত তোমাকে ঘুমাতেও দেয় না? ঘটনা কি খুলে বলো তো।
ঠিক আছে, গত চার দিন ধরে আমি মাহিন কেউই ঘুমাতে পারছি না, তাই দিনের বেলায় ঘুমায়। রাতে অদৃশ্য কেউ খুব বিরক্ত করে, বিশ্বাস না করলে মাহিনের গলায় দেখিস এখনো দাগ আছে। ও ভাবছে আমি রাতের ঘুমের মধ্যে গলা টিপে ধরেছি, ওর গলায় এখনো স্পষ্ট কালো দাগ দেখা যায়।
ও গড, আবার ভূতের সিনেমা, কিচ্ছু বলার নেই ভাই।
শুধু তাই না, রাতে ঘুমোলে গায়ের চাদরও টেনে ধরে, দেওয়ালে ঘুষি তো প্রতিদিনই চলছে।
বলো কি, ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং, কিভাবে যে বুঝাই তোকে।
থাক, আমাকে আর বোঝানো লাগবে না, ওগুলো সব তোমাদেরই ভ্রম, কাজ না থাকলে যা হয় আর কি।
শুদ্ধ আর মেহেদি এই ব্যাপার নিয়ে কথা বলছিল, তারা ঘরে ঢোকার দরজার বিপরীত দিকে বসেছিল। হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড হলো, তারা লক্ষ্য করল দরজা খোলার শব্দ। তারা দুইজনই মাহিন ভেবে দরজার দিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কয়েক সেকেন্ড পর দরজা আবার আপনি আপনি বন্ধ হয়ে গেল, যেন কেউ ঘরে ঢুকলো এবং ঢুকে দরজা বন্ধ করে দিল। সুপ্ত নীরব হয়ে রইল, এই দৃশ্য যেন মেনে নিতে পারছে না। মেহেদিও বড় বড় চোখ করে দরজার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট ধরালো।
শুদ্ধ, কিছু দেখলি? ও মাই গড, এটা কি ছিল ভাই? জানি না, চল নিচে চায়ের দোকানে গিয়ে বসি, এখানে না থাকলেই ভালো।
ইউ আর রাইট ভাই, আই এম সরি, না বুঝে তোমাদের কথায় অনেক ঠাট্টা করেছি। মাইনকে একটা ফোন দাও, আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা সেফ না ভাই।
এখন আমার তোকে দেখে হাসি পাচ্ছে, তুই না ভয় পাস না? চিন্তা নাই, আমরা বাসা দেখছি, নতুন বাসা পেলেই ছেড়ে দিব।
কিন্তু এভাবে তো থাকাটা একদমই ভালো লাগছে না ভাই, তোমরা চাইলে কিন্তু আমার বাসায় থাকতে পারো।
আরে না না, তুই চিন্তা করিস না, আর কয়েকটা দিনই মাত্র, তারপরও বেশি সমস্যা হলে চলে আসবো তোর বাসায়।
সেদিন শুদ্ধ থাকলো না মাহিন আর মেহেদির সাথে, শুদ্ধ সারা রাত ঘুমোতে পারেনি। তার কল্পনায় সে অদ্ভুত দৃশ্য ভাসছে, তার মনে বিভিন্ন প্রশ্ন আসছিল। সে ভাবছিল, তখন ঘরে কে ঢুকেছিল? সে কি তাদের পাশে বসে তাদের কথা শুনেছিল, নাকি নিজের কাজে ব্যস্ত ছিল, নাকি পুরোটাই একটা স্বপ্ন ছিল, তার মনের ভুল ছিল? আচ্ছা, স্বপ্ন বা ভুলই বা হবে কি করে? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি ওরা এতদিন যা বলেছিল সব সত্যি? সত্যি কি ওই বাসে ভৌতিক কিছু আছে? ওসব চিন্তা করে শুদ্ধ রাত কেটে গেল। সে ঠিক করলো আগামী সপ্তাহে সে আবার যাবে সে বাসায়, একটা রাত থেকে সে আরো এক্সপিরিয়েন্স নিতে চায়। মেহেদি ভাইকে ফোন দিয়ে থাকার কথা বললে মেহেদি ভাই নিষেধ করে দেয়, তবুও সে জোরাজুরি করে রাজি করালো মেহেদিকে। বললো রাতে তিনজন মিলে আড্ডা দেবে, গান করবে আর পেন্ডুলাম ঘড়িটা দেবে। মেহেদি রাজি হল। পরের সপ্তাহে শুদ্ধ মেহেদিকে ফোনে না পেয়ে আবার মাহিনকে ফোন দেয়। মাহিনকে মেহেদির কথা জিজ্ঞেস করলে সে বলে মেহেদি হয়তো বাসায় ঘুমোচ্ছে তাই ফোন ধরছে না। বাসা থেকে বের হলে তো মাহিনকে সে জানায় শুদ্ধ মাহিনের জন্য বাসার নিচে অপেক্ষা করছিল, দুজন একসাথে উপরে উঠবে বলে। মাহিন আসার পর দুজন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলছিল। মাহিন থেকে শুদ্ধ জানতে পারে গতদিন মেহেদি নাকি ওয়াশরুম থেকে চিৎকার করে বের হয়ে এসেছিল। মাহিনকে সে বলেছে ওয়াশরুমের আয়নাতে অন্য কারো চেহারা নাকি সে দেখেছে এবং সেটা দেখে সে ভয় পেয়েছে।
আসলেই কি আয়নায় কিছু দেখেছে মেহেদি ভাই?
জানি না ভাই, হ্যালুসিনেশনও হতে পারে। তবে প্রতিনিয়ত যেসব কাণ্ড ঘটছে বাসায়, এখানে আর থাকা যাবে না। আর একটা নতুন বাসাও পেয়ে গেছি বুঝলেন, ধানমন্ডির দিকে। সামনের সপ্তাহে খালি হলেই ওদিকে চলে যাব। আমি শুধু মেহেদি ভাইয়ের জন্য এখানে থাকি, ওনাকে তো না করতে পারি না, বোঝেন না।
মানুষটা আসলে খুব ভালো রে। কিরে ভাই, কি আসলেই বাসায় আছে? তুই শিওর?
হ্যাঁ রে ভাই, আমি শিওর। সেই ঘুম ঘুমাচ্ছে আর কি, উনি তো আবার একদম মরা ঘুম দেয় জানেন না।
বাইরেও তো যেতে পারে, ঠিক ঠিকানা নাই ওনার কোনো।
না, বাইরে গেলে আমাকে অবশ্যই ফোন করে যেত।
তাহলে ভাই দরজা খুলছে না কেন?
আরে টেনশন নাই ভাইয়া, আমার কাছে এক্সট্রা চাবি আছে তো, আলসেমি লাগে বের করতে, এই আর কি।
কত বড় ফাজিল, খোল জলদি। মেহেদি ভাই, মেহেদি ভাই!
এটা শুধু ভাই, এটা কি দেখতেছি?
মাহির!
মেহেদি ভাই, মেহেদি ভাই!
মেহেদি ভাই দরজা খুলছে না কেন? এত দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ, আর দরজা ভেঙে শুদ্ধ আর মাহিন কি দেখে চিৎকার করে উঠল? কি হয়েছে মেহেদি ভাইয়ের? সেটা জানতে হলে আপনাকে যেতে হবে আমার সঙ্গে শেষ পর্বে, অর্থাৎ এখন যে পর্বটি শুনব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও, তার সঙ্গে আছি শর্মিন। আসুন তাহলে গল্পের শেষ পর্বে চলে যাই, তারপরে আবার ফিরছি।
কুয়াশা, কুয়াশা, কুয়াশা।
মাহির চাবি বের করে রুমের দরজা খুলল। ভেতরে ঢুকতে না ঢুকতেই দুইজন একসঙ্গে চিৎকার করে উঠল। রুমের অবস্থা সবসময় যেমন থাকতো তেমনই আছে, শুধু জানালার সাদা পর্দাটা ফ্যানের সাথে ঝোলানো, আর তার সাথে ঝুলছে মেহেদি ভাই। চোখগুলো বড় বড় হয়ে আছে তার, যেন বের হয়ে আসবে এক্ষুনি। শুদ্ধ মাহিন চিৎকার করে মূর্ছা গেল। তারপর কি হয়েছিল শুদ্ধর কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে যখন তার জ্ঞান ফিরেছিল তখন সে হাসপাতালের বেডে। বেডের পাশের দেয়ালে একটা পেন্ডুলাম ঘড়ি। শুধু মনে পড়ে যায় ফ্যানের সাথে ঝুলছে মেহেদি ভাই, পাশে সে মাথার খুলি, ঘড়িতে ঝুলছে পেন্ডুলাম। পেন্ডুলামের মতোই মেহেদি ভাইয়ের পা দুটো দুলছিল ডানে বামে, আর পেন্ডুলামের শব্দ হচ্ছিল টিক টক টিক টক টিক টক। পুরো ঘটনাটা শেষ হবার পর ঝুনশান নিরবতা। আসিফ স্তব্ধ হয়ে শুনছিল, খেয়াল করে দেখল তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, পুরো ঘটনাটা যেন তার চোখের সামনে ভেসে উঠেছে।
এরপর কি হলো?
জ্ঞান ফেরার পর অনেকদিন পর্যন্ত হাসপাতালে ছিলাম, খুব দুর্বল হয়ে পড়েছিলাম।
মেহেদি ভাইয়ের পরিবার?
সেটা বলার মতো না, বাড়ির ছোট ছেলে ছিল তো, তাদের কান্না আর রাহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল।
মাহিনের কি অবস্থা?
সব বলবো, ঘটনা এখনো শেষ হয়নি।
মানে এরপর আরো কিছু ছিল কি বলো?
হাসপাতালে জ্ঞান ফেরার পর পুলিশের হয়রানিটা ছিল যন্ত্রণাদায়ক।
কেন? ওরা কি সন্দেহ করছিল নাকি?
হ্যাঁ, ওদের কাজই তো এটা, আমরা শয্যাশায়ী আর ওরা আসছে আমাদের কাছে জেরা করতে। তবু কিছু করার নাই, এক গাদা প্রশ্ন করল। তবে বেশি সমস্যা হয়েছিল মাহিনের, পুলিশ মাহিনকে বেশি সন্দেহ করছিল।
কেন?
আরে ওরা একসাথে থাকতো না, পুলিশ খুঁটে খুঁটে সব প্রশ্ন করছিল ওকে। তাছাড়া ওই বাসার চাবি মাত্র দুইটা, একটা থাকতো মেহেদি ভাইয়ের কাছে আর একটা থাকতো মাহিনের কাছে, তাই মাহিনের প্রতি ওদের সন্দেহটা বেশি ছিল। পুলিশকে আমরা সব খুলে বড়ার পরও আমাদের উপর রেগে গিয়েছে, বলে ভূতের কাহিনী বাদ দিন, কাজের কথায় আসুন।
হায় হায়, এরপর?
এরপর শেষ রক্ষা এই ছিল যে পোস্টমর্টম রিপোর্টে এসেছিল আত্মহত্যা।
বলো কি?
বুঝলাম না কি হলো,
কি সাংঘাতিক।
আমি তো হাসপাতাল থেকে ছাড়া পেলেও সপ্তাহখানেক ভিতরে ভিতরে খুব অসুস্থ ছিলাম।
ভয় পেয়েছিলে খুব?
ভয় না ঠিক, মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না, তবে হ্যাঁ ভয়ও একটু পেয়েছিলাম।
ভয় না পেয়ে উপায় আছে? যাক, এই তাহলে ঘটনা। কিন্তু তাই বলে তুমি পেন্ডুলাম সহ্য করতে পারো না, এটা কিছু হলো?
আরে থামো, ঘটনা তো এখনো শেষ হয়নি, আরো বাকি আছে।
তাই নাকি?
তুমি মাহিনের কথা ভুলেই গেছো, আমিও ভুলে গিয়েছিলাম, প্রায় দেড় মাস ওর কোনো খবর নেইনি।
কেন, তুমি না বললে ওর অবস্থা তোমার থেকেও খারাপ ছিল? তুমি সুস্থ হয়ে ওর তো খবর নেওয়া উচিত ছিল।
নিতে চেয়েছিলাম কিন্তু সবাই বারণ করলো, পুলিশের ঝামেলায় কখন কিভাবে জড়িয়ে ফেলে, তাই আর ইচ্ছে হয়নি।
তাও ঠিক, পুলিশের উপর ভরসা নেই।
তাছাড়া নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিভাবে সময় কেটেছে নিজেই জানি না।
এরকম হওয়াটাই স্বাভাবিক, আমার শুনেই কেমন জানি লাগছে, আর তোমরা তো সেখানেই ছিলে।
সেটাই
তো, কাহিনী আরো বাকি আছে বললে যে।
প্রায় দেড় মাস পর এক বিয়ের অনুষ্ঠানে মাহিনের সাথে দেখা, সেখানে সে গিয়েছিল ফটোগ্রাফির জন্য।
ফ্যামিলির সাথে কোনো পার্টিতে যেতে ভালো লাগে না শুদ্ধ, নিজেকে ছোট খোকাবাবুর মতন লাগে, তবুও মাঝে মাঝে বাধ্য হয়ে যেতে হয়। কমিউনিটি সেন্টারে যে যার মতো, সেখানে শুদ্ধ চুপচাপ বসে আছে। হঠাৎ মাহিনকে দেখে সে খুব জোরে ডাক দেয়, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে।
মাহিন!
আরে ভাই, আপনি এখানে কতদিন পরে ম্যাম?
হ্যাঁ রে, তুই আমার উপর রাগ করেছিস তাই না? তোর কোনো খোঁজ খবর নেই নি বলে?
রাগ না ঠিক, অভিমান আছে ভাই, এই জন্য আমিও আপনার কোনো খোঁজ নেই নি, তবে ঘোর কাটিয়ে উঠতেই কাজে লেগে গিয়েছিলাম, এখন সময় চলে যায়।
আমার অনেক কষ্টে সময় কেটেছে, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, জানিস আমার এখনো মেহেদি ভাইয়ের কথা মনে পড়ে রে।
আর বললেন না ভাই, আমি এখনো সেই দৃশ্যটা ভুলতে পারি নাই, আমার চোখের সামনে ভাসে ভাই।
শরীরে কাটা দিয়ে ওঠে রে।
আচ্ছা ভাই, আপনার কি আর কোনো সমস্যা হয়েছিল?
না তো,
আমার তো ইদানিং কিছু সমস্যা ফেস করতে হচ্ছে।
মানে কি? সে একই সমস্যা না তো?
কাছাকাছি, তবে আপনি তো বিশ্বাস করেন না এসব।
করি না করি সেটা পরের কথা, কিন্তু যা ঘটেছে তার তো কোনো ব্যাখ্যা নেই।
যাই হোক ভাই, এখন তো আমাকে কাজ করতে হবে, অনেক ছবি তোলা বাকি। আপনার নাম্বারটা দেন তো, আমি ফোন দিয়ে একদিন দেখা করে বলবো সব আপনাকে।
হ্যাঁ, তোর নাম্বারটাও দে আমাকে, আমার ফোন হারিয়ে গিয়েছিল, নতুন ফোনে আগের নাম্বারগুলো নাই।
ওকে ভাই, সমস্যা নাই, কাল পরশু দেখা হচ্ছে।
দুদিন পর মাহিন শুদ্ধকে ফোন দিল, শুদ্ধ মাহিনকে সোজা বাসায় আসতে বলল। প্রায় এক ঘন্টা পর মাহিন বাসায় আসলো, তারপর শুদ্ধ ঘরে গিয়ে ভিজে বসল। শুধু গিটার হাতে নিয়ে টুংটাং করে বাজাতে লাগলো, অলস দুপুরে একটা ঘুম ঘুম ভাব চোখে চলে এলো।
তো ভাই, মিউজিক কেমন চলছে আপনার?
অফ তো থাকলো বহুদিন, আবার শুরু করছি, গত সপ্তাহে ব্যান্ড মেম্বারদের সাথে কথা হয়েছে, জলদি শুরু করবো আবার।
হ্যাঁ ভাই, বসে থেকে আসলে কোনো লাভ নাই, কাজের মাঝে ডুবে থাকলেই সব কিছু ভুলে থাকা যায়।
চেষ্টা করছি। যাই হোক, তুই যেন কি বলতে চাচ্ছিলি, কি সমস্যা রে?
সমস্যা খানিকটা আগের মতোই।
যেমন?
আসলে মেহেদি ভাইয়ের মৃত্যুটা মেনে নিতে খুব কষ্ট হয়েছে আমার, চোখে ভেসে উঠত সারাক্ষণ, রাতে ঘুমাতেও কষ্ট হতো আমার, ফ্যানের দিকে তাকালেই সেই দৃশ্যটা চোখে ভাসে, ইটস লাইক হ্যালুসিনেশন। তবে সমস্যা অন্যখানে, সপ্তাহ দুই আগে মেহেদি ভাইয়ের বাসার মতোই কাহিনী শুরু হয়েছে এখানে। রাতে আমি ঘুমালে কেউ আমার রুমে হাঁটে, আমি স্পষ্ট বুঝতে পারি আমার রুমে কেউ একজন আছে, প্রথমে ভেবেছি তেমন কিছু না, কিন্তু ইদানিং একদম স্পষ্ট।
পুলিশ কিরে?
আমি রাতে ঘুমালেই হঠাৎ দেখি রুমের লাইট জ্বালানো কিংবা ফ্যান অফ। প্রথমে ব্যাপারটা হালকাভাবে নিলেও পরে বুঝতে পারলাম এটা নর্মাল না। তারপর আমি ব্যাপারটা বাসায় জানালাম।
কি সাংঘাতিক, পরে কি হলো?
বাসার সবাই আমাকে পাগল ভাবা শুরু করেছে। তারা ভাবছে আমি এখনো সেই শোকে আবোল তাবোল বলছি। আচ্ছা, আপনার মনে আছে একদিন মেহেদি ভাই আয়নায় পেছনে কাউকে দেখে চিৎকার করে উঠেছিল?
হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো।
গত সপ্তাহে আমার সাথে সেটাই ঘটেছে। আমি চিৎকার করে সবাইকে ডাকি, একটা একটা ছায়ার মতন কিছু দেখলাম আমার পিছনে। সবাই দৌড়ে আসে আমার রুমে। সব বলার পর পাঁচ ছয় দিন হয়ে গেল আমার রুমে আমার বড় ভাইয়া থাকছে এখন।
কি বলবো ঠিক বুঝতে পারছি না। তুই সাবধানে থাকিস রে, এসব শুনতে আমার ভালো লাগে না।
হ্যাঁ ভাই, সেটা তো আছি। আচ্ছা চলেন বের হই, একটু ঘুরে আসি লেক থেকে।
হ্যাঁ চল।
পরের সপ্তাহে একটি খবর শুনে স্তম্ভিত হয়ে গেল, পুরো শরীর ঠান্ডা হয়ে উঠল। মাহিনের ফোন। মাহিন কাঁদতে কাঁদতে বলল, সুত্থ যেখানেই থাকুক এক্ষুনি যেন সে মাহিনদের বাসায় চলে আসে। সুত্থ তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। মাহিনদের বাসায় পৌঁছতেই দেখল অনেক লোকের ভিড়, চিৎকার আর আহাজারিতে পুরো বাড়ি সরব। সুত্থকে দেখে মাহিন চিৎকার করে এগিয়ে এলো।
সুত্থ ভাই, আমার ভাইয়া, আমার ভাইয়া আর নাই।
কিভাবে কি হলো রে, বল আমাকে।
ঠিক একইভাবে মেহেদি ভাইকে আমরা পেয়েছিলাম রুমে, ঠিক সেইভাবেই ভাইয়াও ঝুলছিল ফ্যানের সাথে।
আর আর বলিস না প্লিজ, আমার খুব মাথা ঘুরছে।
আমি বারবার বারবার সবাইকে বলেছি, কেউ আমার কথা শুনেনি। সবাই আমাকে পাগল ভেবেছে। আমার কথা শুনলে আজকে এমন হতো না, কোনোভাবেই না।
থাক রে, শান্ত হয়ে বস, এভাবে চিৎকার করিস না, বাড়ি ভর্তি মানুষ। চল তোর রুমে চল, সব শুনবো। আমি তোকে বিশ্বাস করি
না। আমি আমি ওই রুমে যাব না। ওই রুমে আজ আমার জায়গায় ভাইয়া না থাকলে ভাইয়াকে আজকে প্রাণ দিতে হতো না।
কিচ্ছু হবে না, আমি আছি না সাথে, চল।
কেন যে ভাইয়াকে রেখেছিলাম সাথে?
ওসব ভেবে এখন কিচ্ছু হবে না রে মাহিন, যা হবার হয়ে গেছে। চল তুই আমার সাথে চল। মাহিন, এই ঘড়িটা এখানে কেন? এটা তো মেহেদি ভাইয়ের বাসায় ছিল।
হ্যাঁ ভাই, এটা সেই ঘড়িটাই। কেন, কি কি ব্যাপারটা কি?
কিন্তু এটা এখানে কেন আর কিভাবে?
আরে মেহেদি ভাইয়ের রুমে আমার জামা কাপড় ব্যাগ ক্যামেরা সহ কিছু জিনিস ছিল, সেগুলো আনতে গিয়েছিল ভাইয়া। সে ভেবেছিল মেহেদি ভাই নেই, তাই আমার জন্য নিয়ে এসেছিল। আমিও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি।
সর্বনাশ, আমার কেন যেন মনে হয় সব সমস্যার মূলে এই পেন্ডুলাম ঘড়িটাই। বিশ্বাস করিস আর না করিস, এই এই ঘড়িটার কথা আমার মনে আছে। এই ঘড়িটা সব সময় বন্ধ থাকতো, কিন্তু যেদিন মেহেদি ভাই মারা গেল সেদিন আমি দেখেছি পেন্ডুলামটা একা একা দুলছে।
মানে এসব তো আগে কখনো বলেননি ভাই?
এগুলো বলার মতো কিছু মনে করিনি, তবে আজকে আর না বলে পারলাম না।
এই ঘড়িটা, এই ঘড়িটাই আমি আর রাখবো না।
মাহিনা শুধু তাকিয়ে দেখে, সেদিনের মতো পেন্ডুলামটা আজও দুলছে। মাহিন চিৎকার করে রেগে গিয়ে দেয়াল থেকে ঘড়িটা নিয়ে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। শুদ্ধ আসিফকে পুরো ঘটনাটা বলেছিল। মাথার উপর ফ্যান চলছে, তবুও দুজন একটু ঘেমে গেছে। হঠাৎ ঘন্টার শব্দে দুজনেই ঘড়ির দিকে তাকায়। ছয়টা বেজে গেছে। তারপর দুজনে চুপচাপ ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। পেন্ডুলাম ডানে বায়ে দুলছে সেদিনের মতো, আর শব্দ হচ্ছে টিক টক টিক টক টিক টক।
কুয়াশা।
শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ছিল পেন্ডুলাম, লিখেছেন তানজুরি আহমেদ শুদ্ধ, আর নাট্যাংশ পরিচালনা ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালি। জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা আজকে অভিনয় করেছেন তাদের নাম। শুদ্ধ চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, আসিফের চরিত্রে ছিলেন সাইফ, মেহেদির চরিত্রে সারথী, মাহিনের চরিত্রে রেহান, টিটোর চরিত্রে আবি, সেতুর চরিত্রে সারথী, রেহানের চরিত্রে সাইফ এবং কবিরের চরিত্রেও ছিলেন শুদ্ধ। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় একই দিনে অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও কুয়াশায় নতুন গল্প শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শারমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.